বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 10 অক্টোবর, 25 আশ্বিন এবং ফার্সি 18 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে নেটো জোট থেকে ফ্রান্সকে প্রত্যাহারের দাবিতে প্যারিসে বিক্ষোভ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেন সংঘাতে ইরানের নিরপেক্ষ অবস্থান আবার নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান, বলেছেন কাউকে অস্ত্র দেয়নি তেহরান। ইরান বিরোধী যেকোনো হুমকি কঠোরভাবে প্রতিহত করা হবে, দৃঢ় প্রত্যয় জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। বাংলাদেশে নতুন একটি জঙ্গি সংগঠনের আরও 5 সদস্য গ্রেফতার, আটক ব্যক্তিরা বেশ কিছুদিন নিখোঁজ ছিল বলে দাবি করল র্যাব। এবং ভারতের কলকাতার মোমেনপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে দাবি শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তার তীব্র বিরোধিতা করলেন সৌগত রায়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই মানুষের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য খেলা ও ব্যায়ামের উপর গুরুত্বারোপ করে বলেছেন, ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করারও অত্যন্ত গুরুত্ব রয়েছে, কারণ এর ফলে অন্য সব মানুষও খেলাধুলায় উৎসাহ পায় এবং দেশ ও জাতির জন্য সম্মান ও মর্যাদা বয়ে আনে। ক্রীড়াঙ্গনে বিজয় গোটা জাতিকে আনন্দিত ও গর্বিত করে। এই কারণে আমি সবসময় ক্রীড়াঙ্গনের বীরদের নিয়ে গর্ব করি এবং তাদেরকে অভিনন্দন জানাই। ইরানের রাজধানী তেহরানে আজ শহীদ ক্রীড়াবিদ সংক্রান্ত দ্বিতীয় জাতীয় সম্মেলনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির যে বক্তব্য পড়ে শোনানো হয়েছে তাতে তিনি এই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, ইসলামী বিপ্লবের ফলে মানুষের মধ্যে আল্লাহর পথে সংগ্রাম ও শাহাদাতের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আবারও রাশিয়া ইউক্রেন সংঘাতে তার দেশের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করেছেন। তিনি এই সংঘাত অবসানের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেছেন, চলমান এই যুদ্ধে ইরান কোনো পক্ষের কাছে সমরাস্ত্র পাঠায়নি। তিনি রোববার তেহরান সফররত পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি পাওয়েল জ্যাবলনস্কির সঙ্গে এক বৈঠকে একথা জানান। ইরানের শীর্ষ কূটনৈতিক বলেন,
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সাহায্য করার জন্যই সেখানকার কোনো পক্ষকে সমরাস্ত্র দেয়নি তেহরান। ইরান বহুবার পশ্চিমা গণমাধ্যমের এই প্রচারণা প্রত্যাখ্যান করেছে যে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহ করেছে। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে পোল্যান্ডের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আমির আবদুল্লাহিয়ান। এ সময় পোল্যান্ডের এই কূটনীতিক ইরানের সঙ্গে তার দেশের সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে পোল্যান্ডের অবস্থান ব্যাখ্যা করেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসিম বলেছেন, নতুন যে কোনো যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করবে হিজবুল্লাহ। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ যোদ্ধারা কখনো তাদের দৃঢ় অবস্থান থেকে সরে আসবে না এবং শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই কখনো বন্ধ করবে না। রোববার দক্ষিণ লেবাননের জাবাল আমিল এলাকায় এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন শেখ নাইম কাসেম। তিনি বলেন, ইসরায়েলকে আমরা এর আগে পরাজিত করেছি। যতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামী জেহাদ আন্দোলনের নারী পুরুষ যোদ্ধারা রয়েছেন এবং এসব সংগঠনের অভিভাবক হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রয়েছেন, ততক্ষণ পর্যন্ত শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করা অব্যাহত থাকবে। হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, হিজবুল্লাহর সাথে যুদ্ধ করতে ইসরায়েল দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা একটি যৌক্তিক অবস্থানে থেকে যুদ্ধ করে, কিন্তু ইহুদিবাদী সেনাদের এখানে দুর্বল অবস্থান খুবই দুর্বল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে নতুন একটি জঙ্গি সংগঠনের অন্যতম অর্থ সরবরাহকারী সহ আরও 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব বলেছে, এরা জঙ্গিবাদে জড়িয়ে কুমিল্লা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ছেড়েছিল। র্যাব আরও বলেছে, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে উগ্রবাদী 5টি পুস্তিকা, প্রায় 300 লিফলেট এবং 5টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া বা পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার নামে নতুন একটি জঙ্গি সংগঠনের অন্যতম অর্থ সরবরাহকারী সহ আরও 5 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজধানীর যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই অর্থ সরবরাহকারীর নাম হাবিবুল্লাহ হাবিব, বয়স 32 বছর। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে বাড়ি ছেড়ে যাওয়া 3 জন রয়েছেন। এদের কাছ থেকে উগ্রবাদী 5টি পুস্তিকা, প্রায় 300 লিফলেট এবং 5টি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে র্যাব দাবি করেছে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ হাবিবুল্লাহ কুমিল্লায় কুবা মসজিদে নামাজ পড়াতেন, এছাড়া তিনি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন। তিনি 2020 সালে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া এই সংগঠনটিতে যুক্ত হন। তিনি সংগঠনের জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করতেন এবং উগ্রবাদী কার্যক্রমে অর্থ সরবরাহ করতেন। পার্বত্য অঞ্চলের নাইক্ষ্যংছড়িতে তিনি প্রায় 2 বছর ধরে একটি মাদ্রাসা পরিচালনা করছেন। তিনি পাহাড়ের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র সংগ্রহ করে তার মাদ্রাসায় রাখতেন। তিনি এ পর্যন্ত 15 থেকে 20 জন সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণে পাঠিয়েছেন। এর আগে গত বুধবার কুমিল্লা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ছেড়ে চলে যাওয়া 4 জন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামে একটি নতুন জঙ্গি সংগঠনের সদস্য। উল্লেখ, গত 23 আগস্ট কুমিল্লা সদর থেকে 8 তরুণ নিখোঁজ হন। র্যাব আরও জানিয়েছে, বিভিন্ন সময় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিরুদ্দেশ হওয়া তরুণদের সংখ্যা 50 জনেরও বেশি। তারা প্রায় 1.5 মাস থেকে 2 বছরের বেশি সময় ধরে নিরুদ্দেশ বা নিখোঁজ রয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মমিনপুরে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগে সংশ্লিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে তার এই দাবির তীব্র বিরোধিতা করে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, পরিস্থিতি শীঘ্রই শান্ত হয়ে যাবে, এখানে কেন্দ্রীয় সরকারের কিছু করার নেই। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মমিনপুরে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগে সংশ্লিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আজ সোমবার ওই ইস্যুতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। তার দাবি, কলকাতার খিদিরপুর মমিনপুর এলাকায় গুন্ডা ও সমাজবিরোধীদের আক্রমণে হিন্দুদের দোকানপাট এবং মোটর বাইক ভাঙচুর করা হয়েছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি আজ বলেন, বলছিলেন অধ্যাপক সৌগত রায় এমপি। তিনি আরো বলেন, কলকাতা শহরের মধ্যে সবটাই তৃণমূলের এমএলএ এমপি কর্পোরেশন রয়েছে, সেখানে তৃণমূলই ব্যাপারটা দেখবে এবং রাজ্য সরকার দেখবে। ওই ইস্যুতে আজ সোমবার বিকেলে রাজ্যপালের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। এদিকে আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোলযোগপূর্ণ এলাকা পরিদর্শনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয় এবং পরে গ্রেপ্তার করে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইরান বিরোধী যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি। তিনি বলেছেন, বিশেষ করে পাশ্চাত্য ও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে সুবিধা আদায় করতে চায়। এ ধরনের চাপ প্রয়োগের মতো প্রতারণামূলক পদক্ষেপের বিরুদ্ধে সময় মতো জবাব দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন। সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে আজ তিনি ইরানের অভ্যন্তরে ঘটে যাওয়া সাম্প্রতিক গোলযোগ এবং ডেনমার্কে ইরান দূতাবাসের সন্ত্রাসী হামলা সহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত অবস্থানকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন। নাসের কানানি বলেন, গণতন্ত্রের দাবিদার যে দেশ অন্যদেরও গণতন্ত্রের সবক দেয় এবং নাগরিকদের সঙ্গে আচরণের নীতিমালা শেখায়, তারাই ইরান দূতাবাসে সন্ত্রাসী প্রবেশের সুযোগ করে দেয়। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা যেসব দেশ ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অতি উন্নত অস্ত্র সরবরাহ করছে, তাদের জানা উচিত এটি মস্কোর জন্য রেড লাইন। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং এ ধরনের উন্নত অস্ত্র সরবরাহের মাধ্যমে তারা সেই রেড লাইন অতিক্রম করছে। যারা রেড লাইন অতিক্রম করছে তাদেরকে মস্কোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অ্যালেক্সি পলিশচুক বলেন, যারা রেড লাইন ক্রস করছে আমরা এরই মধ্যে তাদেরকে চিহ্নিত করেছি, এগুলো বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাশিয়ার হাতে পর্যাপ্ত উপকরণ রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে পাশ্চাত্য এ পর্যন্ত কিয়েভকে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে, যার মধ্যে উন্নতমানের ১৫৫ মিলিমিটারের ৮ লাখ গোলা রয়েছে। মার্কিন সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের কয়েক দশকের অংশীদারিত্ব ভেঙে পড়েছে। তিনি সৌদি আরবের সঙ্গে সামরিক মিত্রতার বিষয়টি পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। গত বুধবার তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস মার্কিন চাপ উপেক্ষা করে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল কম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে সৌদি আরব সক্রিয় ভূমিকা পালন করে। এতে প্রচণ্ড রকমের ক্ষুব্ধ হয়েছে আমেরিকা। সৌদি আরবের এই সিদ্ধান্ত আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের ক্ষেত্রে ডেমোক্রেট দলের জন্য ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। গত বুধবার ওপেক প্লাসের এই সিদ্ধান্তের পর ক্রিস মার্ফি সহ আমেরিকার অনেক কংগ্রেস সদস্য সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। এছাড়া কয়েকজন কংগ্রেসম্যান সৌদি আরব থেকে সেনা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করার জন্য কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছেন। রাশিয়া বলেছে আমেরিকা ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক নীতি গ্রহণ করে ইউক্রেনের ভূমিতে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ শুরু করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিআইএসভুক্ত দেশগুলো বিষয়ক মহাপরিচালক অ্যালেক্সি পলিশুক এই মন্তব্য করেছেন। তিনি রোববার রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমেরিকা একদিকে শত শত কোটি ডলার মূল্যের অস্ত্র দিচ্ছে, অন্যদিকে ইউক্রেনে হাজার হাজার ভাড়াটে সেনা পাঠিয়েছে। এর মাধ্যমে মার্কিন সরকার ইউক্রেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে যাচ্ছে। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, আমেরিকা নিজে ইউক্রেনকে সামরিক সহযোগিতা করে ক্ষান্ত হয়নি, বরং নিজের ইউরোপীয় মিত্রদেরও একই কাজ করতে বাধ্য করছে। আমেরিকার চাপে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান অষ্টম মাসে পড়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফ্রান্সে ন্যাটো বিরোধী বিক্ষোভ করেছে ফরাসিরা। প্রেসিডেন্ট ম্যাক্রনের ভুল নীতির কারণে অর্থনৈতিক ও জ্বালানি সংকটে পড়েছে তারা। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের সংবাদ ভাষ্য, শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ফ্রান্সের হাজার হাজার জনগণ রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রতিবাদে ওই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা নেটো থেকে তাদের দেশকে প্রত্যাহার করে নেওয়ারও দাবি জানায়। জাতীয় প্রতিরোধ সমাবেশ নামে অনুষ্ঠিত ওই বিক্ষোভে হাজার হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সরকারের অবস্থানের বিরুদ্ধে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশ থেকে সেদেশের জনগণ সরকারের প্রতি আহ্বান জানায় তাদের দেশকে যেন নেটো থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। আসো নেটো থেকে বেরিয়ে যাই এই স্লোগান দেওয়ার পাশাপাশি প্রতিবাদকারীরা ম্যাক্রনের পদত্যাগেরও দাবি জানায়। বিক্ষোভকারীরা নেটোকে যুদ্ধবাজদের জোট বলে অভিহিত করে। এই জোটকে তারা জ্বালানি সংকট সৃষ্টির হোতা এবং অর্থনৈতিক সমস্যা তৈরির জোট বলেও উল্লেখ করে। বিক্ষোভকারীদের হাতে বিচিত্র স্লোগান লেখা ব্যানার ও পোস্টার, পেস্টুন, প্ল্যাকার্ড ইত্যাদি শোভা পায়। প্ল্যাকার্ডে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার দাবি সম্বলিত স্লোগানও লেখা ছিল। এমন এক সময় ফরাসিরা তাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করতে শুরু করল যখন কিছুদিন আগে তাদের দেশের বিখ্যাত মনীষী অনি আর্নো সাহিত্যে নোবেল পেলেন। নোবেল বিজয়ী ওই সাহিত্যিক সহ বেশ কিছু ফরাসি চিন্তাবিদ জনগণের প্রতি সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করার আহ্বান জানায়। অন্তত 69 জন চিন্তাবিদ ও বুদ্ধিজীবী ম্যাক্রনের নীতির সমালোচনা করে একটি বিবৃতি দেয়। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে লেখক, কবি, সাহিত্যিক ও নির্মাতা রয়েছেন। তারা ওই বিবৃতিতে মুদ্রাস্ফীতি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ম্যাক্রনের নীতিকে দায়ী করেন। উল্লেখ্য যে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের জ্বালানি নিষেধাজ্ঞা আরোপের পরিপ্রেক্ষিতে মস্কোর প্রতিক্রিয়ায় ভয়াবহ জ্বালানির সংকট সৃষ্টি হয়েছে ইউরোপে। ইউরোপীয় দেশগুলোর ওই জ্বালানির সংকট স্বাভাবিকভাবেই ফরাসিদের উপরও প্রভাব ফেলেছে। অপরদিকে জ্বালানি কোম্পানিগুলোর ধর্মঘটের কারণেও ফ্রান্সে জ্বালানি সংকট দেখা দিয়েছে। গ্যাস স্টেশনগুলোতে কিলোমিটার দীর্ঘ সারি তার প্রমাণ। ফ্রান্সের প্রায় এক পঞ্চমাংশ গ্যাস স্টেশন জ্বালানি ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং মনে করা হচ্ছে ফরাসিদের জন্য আসছে শীতে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। জ্বালানির তীব্র সংকটের কারণে সংকট যেমন বাড়বে, তেমনি বিক্ষোভও আরও ব্যাপক হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/vn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা আমানুল্লাহ আমান স্বপ্নে দেখেছেন যে 10 ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়। এই সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা আমানুল্লাহ আমান স্বপ্নে দেখেছেন যে 10 ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়। আমানের জানা উচিত খালেদা জিয়ার সাজা স্থগিত রয়েছে শেখ হাসিনার বদান্যতায়। সেটা তারা ভুলে গেলে সরকার আবারও ভাববে খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো উচিত কিনা। আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার অধীনে দেশ চলবে এটা বিএনপি নেতাদের দিবাস্বপ্ন। এ সময় তিনি বলেন, যাদের জন্ম বন্দুকের নলের মাধ্যমে, যারা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ বলেছেন, 90 দশকে স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা আমানুল্লাহ আমানের এক ধমকেই বিএনপির নিন্দুকদের মাথা খারাপ হয়ে গেছে।
আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। এই জন্য আমরা যেমন জান দিয়েছি, আমাদের 7 জন ইতিমধ্যে জান দিয়েছে, প্রাণ দিয়েছে 7 জন, আমরা হাজারো লোক প্রাণ দেবো। আমরা গণতন্ত্রকে অবশ্যই আমরা ফিরিয়ে আনবো। বাংলাদেশের উপরে 74 পৃষ্ঠার একটা প্রতিবেদন আছে এবং এই 74 পৃষ্ঠার প্রত্যেকটা জায়গায় বলা হচ্ছে যে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, বাংলাদেশে মানবাধিকার নাই, বাংলাদেশ এখন পুরোপুরি একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।
90-এর ছাত্র অভ্যুত্থানে নিহত নাজিরুদ্দিন জেহাদের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার রাজধানীতে আয়োজিত এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন। সরকারকে নিরাপদে চলে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের এখনো সময় আছে, বোধোদয় করেন, ক্ষমতা ছাড়েন, না হয় পালানোর পথ খুঁজে পাবেন না।
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যদি ক্ষমতা দেন, সংসদ বিলুপ্ত করেন, নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন পার্লামেন্টারি ইলেকশন দেন, তারা আপনারা নতুন করে সরকার গঠন করবে, দেশে নতুন একটা সরকার ব্যবস্থা চালু হবে। বন্ধুগণ, এখনই সময় আছে, সেটা করেন, তাহলে পালানোর পথ খুঁজে পাওয়া যাবে।
মির্জা ফখরুল আরো বলেন, আমাদের মানুষের উপরে, জনগণের উপরে আস্থা আছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ কোনো অন্যায়কে মেনে নেয়নি, কোনোদিন গণতন্ত্রের বিরুদ্ধে তারা কাউকে দাঁড়াতে দেয়নি, সে দেশের মানুষ আজ জেগে উঠেছে। শহীদ জিয়াদ স্মৃতি পরিষদের সভাপতি ও বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আয়োজন প্রিয়জন। সপ্তাহ ঘুরে আজও চিঠিপত্রের ঝাঁপি নিয়ে উপস্থিত হয়েছি আমরা তিনজন। আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজকের অনুষ্ঠান শুরু করব একটি হাদিস শুনিয়ে। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে ভালোবাসেন যে তার পথে উদারভাবে দান করে।
আমরা সবাই মহান আল্লাহর নির্দেশিত পথে উদারভাবে দান করার চেষ্টা করব, এ প্রত্যাশা করে নজর দিচ্ছি চিঠি পত্রের দিকে। চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জাম্বারিয়া গ্রাম থেকে মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তরতাজা সংবাদ শুনে মুসলিম বিশ্বসহ সমগ্র পৃথিবীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারি। তাই নিয়মিত ফেসবুক লাইভে রেডিও তেহরানে বাংলা অনুষ্ঠান শোনার মাধ্যমে মানসিক তৃপ্তি অনুভব করি। এ বেতারের সাপ্তাহিক পরিবেশনাগুলোর মধ্যে প্রতি সোমবারের প্রিয়জন আমার নিকট ভীষণ প্রিয় ও ভালো লাগার একটি অনুষ্ঠান, যেখান থেকে বিভিন্ন শ্রোতাদের গুরুত্বপূর্ণ চিঠির মতামত তুলে ধরা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শ্রোতাদের চাহিদা পূরণ করা হয়, যা আমাকে আকৃষ্ট ও অনুপ্রাণিত করে। প্রত্যেক প্রিয়জন আসরে সুপ্রিয় আশরাফুর রহমান ভাই বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মূল্যবান বাণী ও হাদিস পাঠ করে শোনান, যার শিক্ষা আমাদের জীবন পরিচালনায় অনেক বড় ভূমিকা রাখে।
রেডিও তেহরানের বিশ্ব সংবাদ ও চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে চমৎকার মতামতের জন্য আব্দুল হাকিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, প্রিয় আশরাফুর রহমান ভাইয়ের গ্রন্থনা এবং তার নির্দেশনা এবং তৈরি করা প্রিয়জন সত্যিই অপূর্ব একটি অনুষ্ঠান। আসরের পরের মেইলটি এসেছে ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে, আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা আনন্দমোহন বাইন। তিনি লিখেছেন, গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে শাহ দিলেও খান দেয়নি শীর্ষক প্রবাদের গল্পটি শুনেছি। সুন্দর একটি গল্প শোনানোর জন্য বোন আক্তার জাহান ও ভাই রেজওয়ান হোসেনকে আন্তরিক ধন্যবাদ।
ভালো লাগার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া থেকে হারুন অর রশিদ পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, ভালোবাসা, মমতা আর সম্প্রীতির ছায়াবিথি সম এক বৃক্ষের নাম IRIB তথা রেডিও তেহরান, যার প্রতিটি প্রকাময় অনুষ্ঠান অফুরান জ্ঞানভাণ্ডারে আমাদেরকে শানিত করে, আমাদের দর্শন ও বোধকে জাগ্রত করে। সস্তার বস্তা পচা নেট দুনিয়ার আয়োজনকে পাশ কাটিয়ে তাই তো এখন শুনি বিশুদ্ধ বিনোদন সমৃদ্ধ রেডিও তেহরানের চমৎকার অনুষ্ঠান, শুনি রংধনু আসর। গত 15 সেপ্টেম্বর প্রচারিত রংধনু আসরে ভুলোমনা বিজ্ঞানী আইনস্টাইন, টমাস আলফা এডিসন ও জগদীশ চন্দ্র বসু সহ কয়েকজন বিজ্ঞানীর জীবনের নানা রসাত্মক গল্পগুলো ছিল সেরা ও বিশুদ্ধ বিনোদনের শিক্ষণীয় মজার গল্প। এই অনুষ্ঠানটিকে আমার কাছে শ্রেষ্ঠতম রংধনু আসর মনে হয়েছে। গল্পগুলো শুনে হেসে কুটি কুটি হয়েছি বারবার। একেই বলে বিশুদ্ধ ও জ্ঞানগর্ভময় বিনোদন।
একই অনুষ্ঠানের প্রশংসা করে ভারত থেকে দুজন শ্রোতার ইমেল আমরা পেয়েছি। যারা চিঠিগুলো লিখেছেন তারা হলেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গোংরা চাপড়া গ্রাম থেকে আলামিন শেখ হিরামন, মুর্শিদাবাদ জেলা নওয়াপাড়া থেকে নিজামুদ্দিন শেখ।
কয়েকজন বিখ্যাত বিজ্ঞানীর জীবন থেকে নেয়া মজার ঘটনা দিয়ে সাজানো রংধনুর বিশেষ অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি আবারও লিখবেন। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার গোবরিয়া গ্রাম থেকে স্বপ্নের তরি বেতার শ্রোতা ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান আমার ভালো লাগার সেরা এক মাধ্যম। উক্ত মাধ্যম থেকে প্রচারিত সকল পরিবেশনা আমার ভীষণ ভালো লাগে।
গত 16 সেপ্টেম্বর প্রচারিত সকল পরিবেশনা ছিল চমকপ্রদ। আয়োজনের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা হৃদয়ে দোলা দিয়ে গেছে। বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাতের পর হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতের 74 বার্ষিক উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানটি ছিল দারুণ উপভোগ্য। সব মিলিয়ে ওই দিনের আয়োজনমালা আমার মন ছুঁয়ে গেছে।
আপনার চিঠিটিও আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। চমৎকার লেখাটির জন্য জাহাঙ্গীর আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি পাঠিয়েছেন রাসেল শিকদার, তিনি মাদারীপুর জেলার কেন্দুয়ার স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাবের সভাপতি। রাসেল ভাই লিখেছেন, রেডিও তেহরানের বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানগুলো শ্রোতাদের বাড়তি জ্ঞান ও আনন্দ দিয়ে থাকে। বিশেষ অনুষ্ঠানগুলো থাকে তথ্যবহুল, অজানা জ্ঞানের পরতে পরতে সাজানো। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদতের 40 বা 74 বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই মহামানব, তাঁর পবিত্র পূর্বপুরুষগণ, বংশধর ও কারবালায় শহীদ তাঁর 72 সঙ্গীর প্রতি রইল গভীর সমবেদনা।
ইমেল করার জন্য রাসেল শিকদার ভাইকে ধন্যবাদ জানিয়ে পরের মেইলের দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওয়াপাড়া থেকে নিজামুদ্দিন শেখ। তিনি লিখেছেন, 9 সেপ্টেম্বর তারিখে সু অভ্যাস গড়ার কৌশল বিষয়ক অনুষ্ঠান সুন্দর জীবন শুনলাম। এতে যোগাযোগ দক্ষতা নিয়ে আলোচনা ভালো লেগেছে। এর পরের দিন জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক অনুষ্ঠান মধ্যযুগে বিখ্যাত গণিতজ্ঞ ও দার্শনিক ওমর খৈয়ামকে নিয়ে নাসির মাহমুদ ও রেজওয়ান হোসেনের উপস্থাপনা ভীষণ ভালো লেগেছে। এই অনুষ্ঠান থেকে অনেক অজানা মূল্যবান তথ্য জানতে পারলাম। একই সাথে ভালো লেগেছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
নিজামুদ্দিন ভাইকে ধন্যবাদ মতামত জানিয়ে মেইল করার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব ভারতের এক সিনিয়র শ্রোতাবন্ধুর সঙ্গে। প্রথমেই তার সঙ্গে পরিচিত হওয়া যাক।
আমার নাম অজয় কুমার সরকার, আমি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় হটুদার নাগেরপাড়ায় আমার বাড়ি। এখান থেকেই আমি রেডিও অনুষ্ঠান শুনি, এবং শুধু তেহরানই নয়, আমি বিশ্বের বহু বেতারই শুনে আসছি। এবং সত্যি কথা বলতে কি, তেহরান আমি 80-90 দশকে প্রচুর শুনেছি, কিন্তু মাঝে বিভিন্ন কারণে শোনা বন্ধ হয়েছিল। আমি আবার এখন শুনতে আরম্ভ করেছি, বিশেষ করে নাজিম ভাইয়ের অনুপ্রেরণা আমি আবার শুনতে আরম্ভ করেছি, এবং বেশ কয়েক মাস ধরে অনুষ্ঠান শুনছি।
শ্রোতাবন্ধু অজয় কুমার সরকার, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, বর্তমানে রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগছে?
বিশ্ব সংবাদ আমার খুব ভালো লাগে, তখন এখান থেকে প্রচুর সংবাদ পায় এবং প্রচুর দেশের সংবাদ পায়। আর দ্বিতীয়ত আমার আরেকটা ভালো লাগে কথাবার্তা, যেখানে আমরা দুই বাংলার দৈনন্দিন যে পত্রিকা তার মতামত ভাষ্য তুলে ধরা হয়। আর দৃষ্টিপাত তো ভালো লাগে, একাধিক টপিক নিয়ে সেখানে আলোচনা করা হয়। আর ভালো লাগে বাচ্চাদের অনুষ্ঠান, রংধনু হলেও এটা কিন্তু আমার বুড়ো বয়সে আমার খুব ভালো লাগে।
আপনার ভালো লাগার অনুষ্ঠানগুলো সম্পর্কে জানলাম, তো আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো প্রস্তাব বা পরামর্শ আছে কি?
আমাদের পক্ষে ইরান যাওয়া সম্ভব হবে না আমি জানি, কিন্তু ইরান দেশটাকে, ইরানের সাহিত্য, ইরানের সংস্কৃতি, ইরানের বিজ্ঞান, এই নিয়ে একটা অনুষ্ঠান করুন। আমি জানি বিজ্ঞানের অনুষ্ঠান আছে এবং আমি শুনিও, কিন্তু সাহিত্য সংস্কৃতির উপরে একটা ধারাবাহিক অনুষ্ঠান করলে সেখানে আমরা ইরান সম্পর্কে আরো খুব ভালোভাবে জানতে পারবো।
আপনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকলো। তো অজয়দা, একজন পুরনো শ্রোতা হিসেবে আপনার কাছে আমরা আরেকটি পরামর্শ চাই, সেটি হলো রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন?
আমার অনুরোধ হবে যে শর্টওয়েভে এবং খুব ভালো রিসেপশন মান দিয়ে আপনারা আবার রেডিওতে ফিরে আসুন। আপনারা মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে অনলাইনে করছেন, করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রেডিওতেও আপনারা আবার ফিরে আসুন এবং সেখানে রিসেপশন মানে যেন ভালো হয়।
শর্টওয়েভে শ্রবণ মান বৃদ্ধির বিষয়ে আপনার পরামর্শ আমাদের কারিগরি বিভাগকে জানিয়ে দেব। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেয় অজয় কুমার সরকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, একথা অনস্বীকার্য যে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ ও সংবাদ বিশ্লেষণগুলো বিশ্বমানের। ইরান, বাংলাদেশ, ভারত ও এশিয়া ছাড়াও সারা বিশ্বের খবরাখবর পাওয়া যায় রেডিও তেহরান থেকে। পাওয়া যায় খবরের পেছনের খবর, ঘটনার চুলচেরা বিশ্লেষণ। ফলে সংবাদ কেন্দ্রিক এক বিশাল শ্রোতাগোষ্ঠী তৈরি হয়েছে, যারা দেশ বিদেশের খবরাখবরের জন্য রেডিও তেহরানের উপর নির্ভরশীল। অধিকন্তু রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত খবর ও সংবাদ বিশ্লেষণগুলো তরতাজা ও সহজবোধ্য।
রেডিও তেহরানের বিশ্ব সংবাদ ও সংবাদ বিশ্লেষণ সম্পর্কে বস্তুনিষ্ঠ মতামতের জন্য শাহাদত হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জের জলির পাড় থেকে, আর পাঠিয়েছেন বিধানচন্দ্র টিকাদার। তিনি লিখেছেন, 12 সেপ্টেম্বরের প্রিয়জন অনুষ্ঠানে বেশ কয়েকজন সিনিয়র শ্রোতার লেখা চিঠি ও মেইল পড়ে শোনানো হল, যা শুনে খুব ভালো লেগেছে। অনুষ্ঠান শেষে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মনীষা রায়ের অনুরোধে কাজী নজরুল ইসলামের নারী কবিতার আবৃত্তি শুনেও অসম্ভব ভালো লেগেছে। আগামীতে কোনো একটি অনুষ্ঠানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি গান শোনানোর অনুরোধ করছি।
শাহ আব্দুল করিমের একটি গান কিন্তু আজকেই শোনাতে পারি।
তা পারি, তবে আমার হাতের শেষ চিঠিটির জবাব দিয়ে দিই।
ঠিক আছে, চিঠিটি কে কোথা থেকে পাঠিয়েছেন আর কি লিখেছেন ঝটপট পড়ে শোনান, তারপর আমরা গানটি শুনব।
এটি এসেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে, আর পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল। তিনি লিখেছেন, রেডিও তেহরানের নির্দেশিত পথ ও মতে চললে জীবনের বিচিত্র কর্মক্ষেত্রে আমরা বিপুল সাহস ও উদ্দীপনা, দুঃখ জয়ের অসীম সাহস অর্জন করি। এ বেতারের অনুষ্ঠানমালা কিংবা তার ওয়েবসাইট পার্স্টুডে পাঠ করলে আমরা কেবল জীবনের আনন্দ কিংবা জ্ঞানের পরিধি বিস্তার করি না, তার প্রচারিত মত এবং পথে আর আদর্শে প্রকাশিত মানবিক আদর্শের শিক্ষা গ্রহণ করবার সুযোগ পাই। আমরা জীবন সমুদ্রের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে যখন দিশাহারা হয়ে পড়ি, তখন রেডিও তেহরানের অনুষ্ঠানমালা আমাদের পথ দেখাতে পারে। হিংসায় উন্মত্ত পৃথিবীর মানুষকে অহিংসা, প্রেম, মৈত্রীর সঞ্জীবনী মন্ত্রে দীক্ষিত করতে পারে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা।
রেডিও তেহরান সম্পর্কে সুন্দর মতামতের জন্য বিধানচন্দ্র সান্যাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন ডিএক্সআর বন্ধুর নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি, যারা আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমুদ্দিন, জয়ন্ত চক্রবর্তী নয়াদিল্লি থেকে, বাংলাদেশের মাদারীপুর জেলার কেন্দুয়া থেকে রাসেল শিকদার, ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম, শাওন হুসাইন রাজবাড়ী জেলার খোঁজবাড়ির থেকে এবং কিশোরগঞ্জ থেকে শাহাদত হোসেন।
রিসেপশন রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে শ্রোতাবন্ধু বিধানচন্দ্র টিকাদারের অনুরোধের একটি গান। গানের কথা, সুর ও শিল্পী শাহ আব্দুল করিম।
তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
আগের বাহাদুরি এখন গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই, চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না দিনে শুন পাখি কেছে মুখে দাঁত নদে গেছে চোখের জুতি কমেছে মনে বাজি চশমা লই মাথায় শুন পাখি কেছে মুখে দাঁত নড়ে গেছে চোখের জুতি কমেছে মনে বাজি চশমা লই মন চলে না রং তামাশায় আলস্য এসেছে দেহায় মন চলে না রং তামাশায় আলস্য এসেছে দেহায় কথা বলতে ভুল করে যায় মধ্যে মধ্যে আটক হই আগে বাহাদুরি এখন গেল কই কথা বলতে ভুল করে যায় মধ্যে মধ্যে আটক হই আগে বাহাদুরি জনম গেলবি বলে এখন সেই ভাবনায় রই কমিতে ফিলে ফিলে ছেলে রাম রব্বি বলে কবে জনম গেলবি বলে এখন সেই ভাবনায় রই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোস আপনার আমার। কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 10 অক্টোবর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। প্রতিমন্ত্রী জানালেন, নভেম্বরের আগে কমছে না লোডশেডিং। দৈনিক কালের কণ্ঠ। মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে দেশে আগের রাতেও নির্বাচন হয়, বলেছেন মির্জা ফখরুল। দৈনিক প্রথম আলো। ঘুমধুম সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, দৈনিক মানবজমিন। অস্ত্র প্রতিযোগিতার টাকা শিশুদের কল্যাণের ব্যয়ের আহ্বান প্রধানমন্ত্রীর, দৈনিক যুগান্তর। সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। আবারও টাকার দাম পতনের রেকর্ড। এক ডলারের নিরিখে টাকার দাম 82.69, দৈনিক আনন্দবাজার পত্রিকা। জরুরি অবস্থায় গণতন্ত্রের লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন। মুলায়মের মৃত্যুতে শোক বার্তা মোদির, দৈনিক আজকাল। এবং নীতিশের ভীমরথী হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রীর খোঁচার পাল্টা দিলেন প্রশান্ত কিশোর, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গতকাল রোববার পৃথিবীর 190টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশকে নিয়ে 74 পৃষ্ঠা লেখা রয়েছে, যার একটি নথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে রয়েছে বলে তিনি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, সেই 74 পৃষ্ঠার প্রতিবেদনের প্রত্যেক জায়গায় বলা হয়েছে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, মানবাধিকার নাই। সেখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে, বাংলাদেশে জোর করে নির্বাচন করা হয়। আগের রাতেও নির্বাচনের ব্যবস্থা করা হয়। আজ সোমবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক স্মরণ সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, বিদ্যুৎ আসে বিদ্যুৎ যায়, এই নিয়মে চলছে সর্বত্র। সরকার দৈনিক এক ঘন্টা লোডশেডিং ঘোষণা করলেও তা এখন স্থান ভেদে ৬ ঘন্টায় পৌঁছেছে। আগামী নভেম্বর মাসের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নসরুল হামিদ বলেন, লোডের কারণে আমরা দিনের বেলা কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখছি, আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখতে হচ্ছে, এজন্য লোডশেডিং এর জায়গাটা একটু বড় হয়ে গেছে। আমরা চেয়েছিলাম অক্টোবর থেকে কোনো লোডশেডিংই থাকবে না, কিন্তু সেটা আমরা করতে পারলাম না, কারণ আমরা গ্যাস আনতে পারিনি।
দৈনিক যুগান্তরে লেখা হয়েছে, পৃথিবীতে অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয় তা সারা বিশ্বের শিশুদের জন্য ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা মহামারীর ধাক্কা ও রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধ দেশের উন্নয়নের গতিকে অনেকটা শ্লথ করে দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে মানুষ এই কষ্ট ভোগ করছে। সোমবার দুপুরে নিজ কার্যালয় হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি নদীর উপর নির্মিত মধুমতি সেতু এবং শীতলক্ষা নদীর উপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, মানুষের উন্নতি চাই। এই যুদ্ধ অস্ত্র বিক্রির প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয় তা সারা বিশ্বের শিশুদের জন্য ব্যয় করা হোক, তাদের চিকিৎসা শিক্ষা ও ভালো জীবনের জন্য ব্যয় করা হোক, আজ বিশ্ববাসীর কাছে সেই আহ্বান জানাই।
দৈনিক মানবজমিনের খবরে লিখেছে, মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনাকর পরিবেশ পর্যবেক্ষণে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। তিনি সোমবার সকাল ১১টায় কক্সবাজার থেকে ঘুমধুমে পৌঁছান। এরপর তোমাবরু, বাইশফাড়ি, তুইখাংচিরি এবং রেজুপাড়া বিওপি পরিদর্শন করেন, পাশাপাশি বিজিবি সদস্যদের অবস্থা দেখেন। পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ রেজুপাড়া বিওপিতে সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, যদিও সীমান্তের ওপারে সেদেশের অভ্যন্তরে সমস্যা, সুতরাং সেটি তারা বুঝবে। তবে বিভিন্ন সময়ে মিয়ানমারের সেনাদের সীমান্তে যুদ্ধ বিমানের টহল ও মর্টার শেলের গোলা এসে পড়া নিয়ে বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে, প্রতিবাদ লিপি পাঠিয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক আর নয়াদিল্লির জন্য লজ্জাজনক। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন মন্ত্রী। সীমান্তে দুই বাংলাদেশের নিহতের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এটা খুবই দুঃখজনক, কদিন পরপর ভারত বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়, যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশ বর্ডারে দেখতে চাই না, কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, ও ব্যবসা করে, এরপর বিজেপিকেও সাহায্য করবে। একদা ঘনিষ্ঠ সঙ্গী প্রশান্ত কিশোরকে এভাবেই তোপ দেখেছিলেন নীতিশ কুমার, এবার তাকে পাল্টা দিলেন প্রশান্ত। সরাসরি দাবি করলেন, নীতিশের ভীমরথী হয়েছে এবং তিনি রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, আর তাই তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যাচ্ছে। একসময় একসঙ্গে কাজ করতেন নীতিশ প্রশান্ত, প্রশান্ত কিশোরের সক্রিয় রাজনীতিতে হাতে খড়ি নীতিশ কুমারের হাত ধরেই। সেই প্রশান্ত কিশোর আর নীতিশ কুমারের সম্পর্ক এখন রীতিমতো আদায় কাঁচকলায়, একে অপরের দিকে প্রতিনিয়ত কাদা ছোড়াছুড়ি করতে দেখা যাচ্ছে তাদের। সম্প্রতি নীতিশ বলেছিলেন, পিকে একজন ব্যবসায়ী, যখন আমার সঙ্গে ছিল তখন বলেছিলাম নিজের পেশা ছেড়ে এসে সক্রিয়ভাবে রাজনীতি করো, কিন্তু ও তাতে রাজি হয়নি, আসলে ও রাজনীতি নিয়ে ব্যবসা করে। পাশাপাশি তিনি এমনও দাবি করেন, ভবিষ্যতে প্রশান্ত বিজেপিকেও সাহায্য করবে গোপনে বা প্রকাশ্যে।
দৈনিক আজকাল লিখেছে, প্রয়াত মুলায়ম সিং যাদব দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, গত 2 অক্টোবর থেকে ভর্তি ছিলেন গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে। শত চেষ্টা করেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। মোলায়েমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় তিনি বলেছেন, মোলায়েম সিং যাদবজি উত্তরপ্রদেশ তথা জাতীয় রাজনীতিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন। জরুরি অবস্থায় তিনি গণতন্ত্রের লড়াই অন্যতম সৈনিক ছিলেন। শক্তিশালী ভারত গড়তে তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। অপর একটি টুইটে মোদী বলেছেন, মোলায়েম সিং যাদবজি একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত নম্র স্বভাবের ও মাটির মানুষ ছিলেন। জনগণের সমস্যাকে সংবেদনশীলতার জনগণের সমস্যাকে সংবেদনশীলতার সঙ্গে দেখতেন, নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করেছেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। রাশিয়া ইউক্রেন সংঘাতে ইরানের নিরপেক্ষ অবস্থান আবারও নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান, বলেছেন কাউকে অস্ত্র দেয়নি তেহরান। ইরান বিরোধী যে কোনো হুমকি কঠোরভাবে প্রতিহত করা হবে, দৃঢ় প্রত্যয় জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। বাংলাদেশে একটি নতুন জঙ্গি সংগঠনের আরও 5 সদস্য গ্রেপ্তার। আটক ব্যক্তিরা বেশ কিছুদিন নিখোঁজ ছিল দাবি করল র্যাব। এবং ভারতের কলকাতার মমিনপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে দাবি শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তার তীব্র বিরোধিতা করলেন সৌগত রায়। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারত আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ পর্যন্তই খোদা হাফেজ। ¶¶